نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم فيما رواه البخاري ومسلم في صحيحيهما عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে এই প্রবাসে শতব্যস্ততার মধ্যে থাকার পরেও ইসলামী আবকেক ইসলামিক সেন্টারে আমাদেরকে উপস্থিত হওয়ার যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, তার দিনের পথে কিছু সময়কে ব্যয় করার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখ কোটি শুক্রিয়া ও হামদ বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ইসলামিক সেন্টার কর্তৃক সাপ্তাহিক এই বৈঠকে বাংলা ভাষায় কিছু বক্তব্য রাখার জন্য আপনাদের প্রচেষ্টা এবং ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষদের প্রতিপক্ষের সহযোগিতায় এই সুযোগ করে দেওয়ার জন্য সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অশেষ মোবারকবাদ। বন্ধুগণ, আজকের বিষয়বস্তু হবে ইস্তিকবাল শাহর রমাদান। রমাদান মোবারককে আমরা, রমজানুল মোবারককে আমরা কিভাবে গ্রহণ করব, কেনই বা প্রতিটি বছর আমাদের দ্বারপ্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন এই মেহমানকে পাঠিয়ে দেন, এর গুরুত্ব এবং তাৎপর্য কি রয়েছে, কিভাবে রমজানকে আমরা গ্রহণ করতে পারলে সত্যি একজন আমরা নিষ্পাপ শিশুর মতো রমজান শেষে ঈদের মাঠ থেকে ফিরে আসতে পারব, একে কেন্দ্র করে দু চারটি কথা আপনাদের কাছে বলবো। এবং আপনাদের কাছে এই থাকবে আবেদন থাকবে ভালো করে শোনার এবং বুঝার, তৎসঙ্গে আমল করার চেষ্টা করব এবং নিয়ত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বছর আমাদের কাছে এই মেহমানকে পাঠিয়ে দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো এখানে লাভ নেই, লাভ রয়েছে আমাদেরও। এই মেহমানকে যদি আমরা সত্যি যথাযথভাবে আপ্যায়ন করতে পারি, গ্রহণ করতে পারি, মূল্য দিতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কাব ইবনে উজারা হাদিসে, যেখান থেকে আমরা জানতে পারি যে সবচাইতে হতভাগা ওই ব্যক্তি যে রমজানুল মোবারককে পেল, তারপরে জীবনের সমস্ত গুনাহখাতাকে ক্ষমা করে নিতে পারল না। তাহলে আমরা চেষ্টা করব রমজানকে পাওয়ার পরে হতভাগার খাতায়, দুর্ভাগ্যের খাতায়, জাহান্নামের খাতায় যেন আমাদের নাম না থাকে, বরং আমরা কল্যাণকামীদের অন্তর্ভুক্ত হতে পারি। আমাদের জীবনের সমস্ত পাপকে মোচন করিয়ে ধুয়ে মুছে আমরা যেন নিষ্পাপ শিশুর মতো জান্নাতের খাতায় যেন আমরা নাম লিখাতে পারি। এই মাসটি হচ্ছে তাকওয়ার মাস, খোদাভীরু মাস, খোদা ভীরুতা কিভাবে অর্জন করা যায় তার মাস। এই মাসটি হচ্ছে বরকাত এবং খৈরাতের মাস। এই মাসটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দান ক্ষমার মাস। এই মাসটি হচ্ছে কোরআন অবতীর্ণ হওয়ার মাস। এই মাসটি হচ্ছে ধৈর্য এবং সবরের মাস। ধৈর্যের তিনটি ভাগ রয়েছে, একটা সবর হল আল্লাহ রাসূলের ইতাআত করার মধ্যে, যেখানে কষ্ট করে এসেছেন, এখানে যে এসেছেন কোরআন হাদিস শোনার জন্য, কষ্ট হয়েছে না, কষ্ট আছে না, এর মধ্যে ধৈর্য ধারণ করা, ফজরের নামাজে উযু করতে কষ্ট হয় না, জামাতে বা জামাতে এসে মসজিদে এসে নামাজ পড়া কষ্ট হয় না, তো যে কোনো ইবাদত করতে গিয়ে যে কষ্ট হয় সেইখানে ধৈর্য ধারণ করাও এক প্রকার ধৈর্য ধারণ। দ্বিতীয় হলো যত প্রকার হারাম অশ্লীল বেহায়া আল্লাহ রাসূলের নাফরমানি শয়তানি কাজ থেকে বিরত থাকার মধ্যেও কিন্তু ধৈর্য ধারণ করতে হয়। বন্ধু বান্ধব সকলেই ব্লু ফিল্মের সামনে বসে সারা রাত্রি আনন্দ করে, আর আপনি হয়তো এই রুম ছেড়ে দিয়ে অন্য জায়গায় জেগে সেখান থেকে হয়তো অন্য বন্ধুর কাছে গিয়ে সেই রাত্রিটা কাটান, কষ্ট করতে হয় না। একজন হারাম পথে অনেক ইনকাম করে কিন্তু আপনি হালাল পথে ইনকাম করতে গিয়ে আপনাকে কষ্ট হয়, পরিবার চলে না, ছেলে মেয়েরাও ভালোবাসে না, স্ত্রী মনে করে বোকা, বুঝে না, তাতেও ধৈর্য ধারণ করতে হয়, এটাও এক প্রকার ধৈর্য সবর। তৃতীয় প্রকার হচ্ছে যে বিভিন্ন প্রকার বালা এবং মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করা। এখানে এসেছেন অনেক সময় কোম্পানি ঠিক মতো পয়সা দেয় না, তাই না, হয় না, অনেক একটাই যথেষ্ট। এখানে বিশেষ করে আমরা সবসময় আমাদের কাছে একটা কথা আছে যে এখানে অনেকেই এসে যেই স্বর্ণের হরিণের লেজ ধরার জন্য এখানে আসে, অনেক কষ্ট করে অনেক বড় আশা নিয়ে স্বর্ণের হরিণের দেখাও স্বপ্নেও মিলে না পৌঁছার পরে। দেশে হয়তো অনেক স্বপ্নে দেখে কিন্তু এখানে স্বপ্নেও আর একদিন দেখে না। তো বন্ধুগণ, এই তিন প্রকার ধৈর্য আমরা রোজার মধ্যে পাই, একদিক থেকে যেরকম ভালো কাজ করি, আর একদিক থেকে সর্ব প্রকার নিষেধ কাজ থেকে বিরত থাকি, আর একদিক থেকে ক্ষুধা এবং আপনার পিপাসার জ্বালার কারণে আমরা ধৈর্য ধারণ করি, তাহলে এই মাসটি হচ্ছে ধৈর্যের মাস। এটা হচ্ছে কি মহাসাত, একে অপরের অবস্থা সম্পর্কে জানার মাস। বড়লোক ক্ষুধার কি জ্বালা এটা বুঝতে পারে না, আর এই জন্যই গরিব যখন ঘরে আসে তার দ্বারে এসে যখন চায় আমাকে দুইটি পয়সা দেন, আমি একদিন খাই নাই, আমার ছেলেমেয়েরা ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারে না, তখন কিন্তু বড়লোক বলে যা বেটা ডিস্টার্ব করিস না। কিন্তু রমজান মাস শিক্ষা দেয় যে গরিব তোমার গরিব ভাইরা, গরিব দুঃখী ভাইরা ক্ষুধার জ্বালায় কিভাবে ১১টি মাস সর্বসময় তাদের যে এই কঠিন পেটের জ্বালা তাদের নিবারণ করতে গিয়ে অনেক ধৈর্য ধারণ করতে হয়, তুমি বড়লোক এটা বুঝে নাও। তাহলে এই মাসটি সহানুভূতির মাস, এই মাসটি অন্যের অবস্থা সম্পর্কে জানার মাস। বন্ধুগণ, এই মাসটি হচ্ছে ফুরকানের মাস, অর্থাৎ হাক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেওয়ার মাস। সূরা বদরের আয়াত নাজিল হয়েছিল ইয়াউমুল ফুরকান বলে, কারণ সেই দিন হাক এবং বাতিলের মধ্যে কি হয়েছিল, পার্থক্য করে দেওয়া হয়েছিল। এই মাসটি হচ্ছে শাহরুল ফুতুহাত, যত বেশি মানে গুরুত্বপূর্ণ বিজয় ইসলামের সবগুলোই দেখা যায় এই রমজান মাসেই হয়েছিল। বদরের প্রথম যুদ্ধ রমজান মাসেই মুসলমানদের উপরে রোজা ফরজ হয়েছে, না খেয়ে থাকতেছে, কাফেররা বাড়ি করল, এই মাসেই এবার তাদেরকে খতম করে দিতে হবে। ক্ষুধায় না খেয়ে এত দুর্বল হয়ে গেছে মদিনার অসুখ বিসুখে, কিন্তু এই মাস পেটে ক্ষুধা হলেও ইমানের শক্তি কি হয় বেড়ে যায়। একজন মুমিন মুসলিম যখন ইমানের বলে বলিয়ান হয় তখন তার সামনে কোনো পরাশক্তি, কোনো সংখ্যা, কোনো কিছুই তার সামনে কিছুই মনে হয় না, ঠিক কিনা? এই জন্যেই বদরের যুদ্ধে 313 জন, তাদের 100 জন এবং তাদের এত ভারী অস্ত্রের মুখে মাত্র কয়েকটি তালোয়ার দিয়ে তাদেরকে পরাস্ত করতে কি হয়েছিল, সমর্থ হয়েছিল তাদের। বলেন সুবহানাল্লাহ, সবচেয়ে ইসলামের বড় বিজয় ছিল ফতে মক্কা, মক্কা বিজয়। মক্কা বিজয়ও হয়েছিল কোন দিন, এই রমজান মাসেই। এ ধরনের অনেকগুলি গাজাওয়াত এবং সারায়া এই রমজান মাসেই হয়েছিল। স্পেন বিজয় এই রমজান মাসেই হয়েছিল, সিন্ধ বিজয় এই রমজান মাসেই হয়েছিল, ক্রুসেডের যুদ্ধে সালাহউদ্দিন আইয়ুবীর বিজয় এই রমজান মাসেই হয়েছিল, মিশরীদের বিজয় সেই বাইতুল মাকদসের বিরুদ্ধে যে যুদ্ধ ছিল খ্রিস্টান ইহুদিদের বিরুদ্ধে রমজান মাসেই হয়েছিল। বন্ধুগণ, এই জন্য রমজানকে যারা মনে করে যে আমি দুর্বল হয়ে যাব, এটা ভুল। বরং একজন মমিন মুসলমানের সবচেয়ে মূল্যবান সম্পদ কি বলতে পারেন, ইমান। ইমান এর চাইতে বড় সম্পদ কোন মমিনের হতে পারে না। আপনি হতে পারে একজন, হতে পারে রিক্সা চালক, হতে পারে ভ্যান চালক, হতে পারে সৌদি আরবে এসে রাস্তা ঝাড়ুদার, কিন্তু তার যদি ইমান থাকে, আমি বলবো এই ভাইকে আপনি সবচেয়ে বড় দৌলতমান, আপনি সবচেয়ে বড় লোক, আপনি সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই তাকওয়ার কথা, যেই পরহেজগারির মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া যায়, সেই তাকওয়াই আপনাকে এই রমজানুল মোবারকের রোজা আপনার মধ্যে নিয়ে এসে দেয়। বলেন সুবহানাল্লাহ, এই রমজান মাসের ফজিলত অনেকই রয়েছে। বিশেষ করে আপনাদেরকে একটা হাদিসের একটু ব্যাখ্যা দিয়ে আমি অন্যদিকে অগ্রসর হব। আল্লাহ রাসূল বলছেন, আউওয়ালুহু রাহমাত ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইত্তম মিনান নার, এই রমজানুল মোবারকের প্রথম 10 দিন রাহমাতের জন্য, দয়া, দ্বিতীয় 10 দিন মাগফিরাত ক্ষমার জন্য, আর তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার 10 দিন। প্রশ্ন হবে, কেন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এটাকে সাজালেন? এর মধ্যে একটা হিকমত রয়েছে, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন হাদিসের ব্যাখ্যা। সন্তান যদি ভুল করে, বাবারা রাগ করে না, রাগ করার ফলে কি হয়, যদি ক্ষমা চাই ক্ষমা দিতে, ক্ষমা করতে রাজি হয় না, ঠিক কিনা? রাগ হওয়ার কারণে, গোসা হওয়ার কারণে তাকে ক্ষমা করার, তাকে ক্ষমা করা হবে না, সিদ্ধান্ত নেই। তারপরে সিদ্ধান্ত নেয় কি, তাকে 2 দিন বাড়িতে উঠতে দেওয়া হবে না, এরকম একটা সিদ্ধান্ত নেয়, বা তাকে 10 যাত্রাঘাত করা হবে বা ইত্যাদি কিছু একটা শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন 11টি মাসে পাপ করতে করতে পাপের সাগরে ডুবে থেকে শয়তানের পাবান্দি করতে গিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানি করে অশ্লীল বেহায়াতে লিপ্ত থেকে, পাপ গরহিত কাজে লিপ্ত থেকে যখন মানুষ কি হয়, অন্যায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়া, সেই দয়া কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, হয় না? দয়া যখন বন্ধ হয়ে যায় তখন যদি ক্ষমা চাওয়া যায়, ক্ষমা করবেন আল্লাহ না? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নেন এই বান্দাকে জাহান্নামের সেই কঠিন আগুন দিয়ে আমি তাকে জ্বালাব, শাস্তির একটা সিদ্ধান্ত নেন, ঠিক না? এবার এই রমজান মাস নিজেকে পাপ মুক্ত করার মাস। এই রমজান মাস একটা লোহাতে যখন কি লেগে যায়, জান লেগে যায়, আগুনে দিলে কি হয় বন্ধুগণ, পুড়ে তার উপরে যে যেগুলি খারাপ জান দিলে উঠে যায়, নতুন করে আবার কি হয়, সেই লোহাটা একটা শক্তি পায়, ঝালাই করা হয়, ঠিক না? অর্ডিং করলে তে রমজান মাস কি এইভাবে পুড়িয়ে ওই জানগুলিকে দূর করে দিয়ে নতুন করে আবার তাকে শক্তি সঞ্চার করা। তাই আল্লাহ রাব্বুল আলামিন 10 দিন, প্রথম 10 দিন করেছেন কি জন্যে, রাহমাতের জন্যে। বান্দা যখন আল্লাহর কাছে 10 রোজা থেকে আল্লাহর কাছে দয়া কামনা করবে, হে মহান প্রভু আমি অন্যায় করেছি, তাই তো তুমি আর আমার উপরে গুসা হয়ে গেছো, তোমার রেজামান্দি আমার থেকে উঠিয়ে নিয়েছো, আল্লাহ তুমি আমার উপরে দয়া কর। প্রথম 1, 2, 3 করে 10 দিন যখন আপনি আমি
আল্লাহর দয়া ভিক্ষা করি, আল্লাহর দয়ার দৃষ্টি আমার আপনার উপরে কি আসে, ফিরে আসে। যখনই দয়া ফিরে আসে আওয়ালুর রহমান, এই জন্য প্রথম দশ দিনে দয়া কামনা, আল্লাহ তুমি আমার উপর দয়া করো, তুমি আমার উপর নারাজ হয়েছো, আল্লাহ আমি পাপ করেছি, তোমার পাপীবান্ধা আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি আমার উপর তোমার দয়া নাজিল করো। যখনই দয়া নাজিল হয়ে গেল একজন বান্দা প্রথম দশ দিনে যদি আল্লাহর দয়ার দৃষ্টি কামনা করতে পারে, অর্জন করে নিতে পারে, এবার যখন দয়া হয়ে যাবে, এবার ক্ষমা চাইলে না কি হবে, ক্ষমা হবে, ঠিক না? আমি যদি আমার মার সঙ্গে অন্যায় করি আর ওই মুহূর্তে গিয়ে হাত পা ধরি, ক্ষমা করবে না। কি করতে হবে, কিছু ভালো কাজ করে দেখাতে হবে। স্কুলে রেজাল্ট নিয়ে আসতে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি, হ্যাঁ সব ভুলে যাবে, ঠিক না? বা মার জন্য একটা ভালো কিছু কিনে নিয়ে আসতে হবে, বা মার এমন একটা কাজ করে দিতে হবে যাতে করে মার খুশি হয়। তারপরে যদি হাত ধরি, এরপরেই ক্ষমা হবে। এরপরে যে শাস্তি দুই দিন পরে ঘরে উঠতে দেবো না, ওটাও ক্ষমা হয়ে যাবে, বিশেষ ছাড়ও হয়ে যাবে, ঠিক না? প্রথম দশ দিন যদি আল্লাহর দয়া যদি আপনি অর্জন করতে পারেন, এবার যখন হাত উঠাবে বাকি দ্বিতীয় দশ দিনে, প্রভু হে আমাকে তুমি ক্ষমা করো, এবার আল্লাহ আপনাকে ক্ষমা করো। এই জন্য দ্বিতীয় দশ দিন হচ্ছে ক্ষমার জন্য। ক্ষমা হলো সাধারণ ক্ষমা হতে থাকবে, আল্লাহর যে সিদ্ধান্ত ছিল জাহান্নামের আগুন দিয়ে আমাকে আপনাকে পুড়াবে, এবার দয়ার দৃষ্টি অর্জন করতে পেরেছি, সাধারণ ক্ষমা ক্ষমা করে নিতে পেরেছি, এবার বিশেষ একটা ক্ষমা রয়েছে, সেটা হলো কি, জাহান্নামীদের খাতা থেকে নামটাকে কাটিয়ে নেওয়া, এবার জান্নাতের খাতায় নামটাকে তসদিল করা, লিখিয়ে নেওয়া। এবার যখন আল্লাহর কাছে হাত উঠাবে বান্দা, শেষ দশ দিনই আল্লাহ, এবার ওই শাস্তি যে তুমি সিদ্ধান্ত নিয়েছো সেটা থেকেও আমাকে ক্ষমা দাও, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, সেটাও ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর এই জন্যই দশ দিন প্রথম রহমতের, দ্বিতীয় দশ দিন মাগফিরাত ক্ষমার জন্য, এবং শেষ দশ দিন হচ্ছে জাহান্নাম থেকে নিজেকে পরিত্রাণ করার জন্য। সম্ভবত এটা তো এই জন্য, সম্ভবত এই জন্যই এইভাবে এটাকে তারতিব বা সাজানো হয়েছে, আল্লাহ ভালো জানেন। এটা আমার একটা ব্যাখ্যা, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এই জন্য এইভাবে সাজিয়েছেন। বন্ধুগণ, এবার আপনাদের কাছে সঙ্গে আলাপ করব, এই রমজান মাসে একটি রাত আছে যে রাত্রি বোধ হয় লাইলাতুল কদর, যেই রমজান মাসে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এক হাজার রাত্রির চাইতে অধিক, এক হাজার রাত্রি হিসাব করলে কত হয়, 83 বছর 4 মাস, এর চাইতে অধিক। সাহাবা একরাম যখন আরজু করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আগের উম্মতরা 500 বছর 900 বছর 700 বছর 800 বছর বাঁচার অনেক ভালো আমল করার সুযোগ পেত, আমাদের মাত্র, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের বয়স 60 গড়ে 60, আমরা তো ভালো আমল করতে পারি না, করতে পারবো না, সেটা তো আমাদের জন্য একটা কি খারাপ, আমরা আপনার উম্মত, আপনার উম্মত হওয়ার জন্য নবীর আফসোস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য কি করলেন, একটি রাত নির্দিষ্ট করে দিলেন, যে রাত্রিটি জাগতে পারলে 1000 রাত্রির চাইতে অধিক। এভাবে মানুষের জীবনে অনেক লাইলাতুল কদর হতে পারে, তাহলে আগের আগের উম্মতের চাইতে আমরা সৌভাগ্যবান কিনা? 1000 বছর ইবাদত করে 1000 নেকি পেয়েছি, আর আমরা এক রাত্রি ইবাদত করলে 83 বছর 4 মাসের অধিক, খায়রে চাইতে অধিক। আর এই নির্দিষ্ট কতটুকু যে অধিক আল্লাহ রাব্বুল আলামিনই বেশি জানেন। বন্ধুগণ, এই মাসটি হচ্ছে ইসলামী অর্থনীতির মাস, ইসলামী অর্থনীতির মাস। এই মাসেই জাকাত ভিত্তিক যে অর্থনীতি, জাকাত আদা করা হয় গরিব দুঃখীদের অবস্থা কি করা হয় উন্নতি হওয়ার জন্য। বাংলাদেশ ইসলামিক ব্যাংক একটা গবেষণায় বা একটা হিসাবে একটা রিপোর্ট পেশ করেছিলেন বেশ কিছুদিন আগে, 5 বছরে যদি বাংলার জমিনে, বাংলাদেশের মতো দেশে যদি বড়লোকরা তাদের যাদের জাকাত ফরজ এমন মানুষগুলি যদি জাকাত আদায় করে, বাংলার জমিনে 5 বছরের মধ্যে একটিও গরিব ফকির মানুষ থাকবে না, বলেন সুবহানাল্লাহ। কিন্তু পুঁজিপতিদের দৌরাত্ম্য, আজকে বাংলার জমিনে একদিক থেকে যখন বড় লোকরা তাদের পুতুল বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করে, বিড়াল বিড়ালের বিয়ে দেওয়াতে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কুত্তার কুত্তির বিয়ে দেওয়াতে লক্ষ লক্ষ টাকা খরচ করে, বাচ্চাদের পুতুলের বিয়ে দেওয়াতে যখন খরচ করে, সেই মুহূর্তে বাংলার জমিনের মানুষ, ঢাকা শহরে আমি নিজ চোখে দেখেছি, ডাস্টবিন থেকে হাড় কুড়িয়ে পচা সরা খাদ্য কুড়িয়ে সেটা খেয়ে তারা জীবন নিবারণ করে। সেই দেশেও যদি কি করা হয়, পাঁচটি বছর রেগুলার যদি জাকাত আদায় করে, তাহলে সেই বাংলার জমিনে কোনো গরিব থাকবে না, সৌদি আরবের চাকরি করতে আসতে হবে। এই যে আসমান জমিন পার্থক্য, এটা আর থাকবে না গরিব এবং ধনীর মধ্যে। বন্ধুগণ, এরপর আপনাদের কাছে যাও, আপনাদেরকে নিয়ে যাব রমজানের অর্থ কি এবং এর সঙ্গে রমজানের আমাদের কি সম্পর্ক রয়েছে। রমজ শব্দ রমজ থেকে বা রমজ থেকে রমাদান, রমজ বলা হয় মরুভূমির বালুর উপরে যে সূর্যের আলো যখন কি হয় পড়ে, তখন মরুভূমির বালু কি হয় গরম হয়ে যায়। এই মরুভূমির জাহাজ আপনারা জানেন তোকে, ও এউটির বাচ্চা যখন চলে, চলতে গিয়ে যে গরমটা অনুভব করে, এতটুকু রৌদ্রের কিরণ বা রৌদ্রের প্রখরতা হয় যখন উটের বাচ্চা পায়ে গরম অনুভব করে, এটা বলা হয় রমাদান। ব্যাপক অর্থে রমাদান এটা মোবালাগার সেগা বা মোবা মাসদা, যে মাসদার। এই রমাদানের অর্থ আছে কি, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। এবার আপনারা প্রশ্ন করবেন, কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে, পুড়িয়ে ছাই করার সঙ্গে রমাদানের অর্থ কি মিল রয়েছে? আপনাদেরকে বলবো বন্ধুগণ, একজন মানুষ মনে করেন, আপনাদেরকে বুঝাই, একটা ম্যাচের প্যাকেট, এর মধ্যে 30টা কি রয়েছে, কাঠি রয়েছে। এই কাঠিতে কিন্তু কোনো বারুদ দেওয়া নেই। জাস্ট আপনাদের রমজানকে বোঝাবার জন্য বুঝাচ্ছি, রমজান রোজা 30টা না, এই 30টা মনে করবেন কি 30টা কাঠি। এই রমজানের 30টি দিনের 30টি কাঠি ম্যাচের প্যাকেটে আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর নিয়ে আসে। এই ম্যাচের কি লাগে জ্বালাতে হলে, বারুদ লাগে। দুইটা কাজ, একটা হলো বারুদ, আরেকটা হলো ঘর্ষণ, ঠিক না? যদি আপনি যতই দামি আমেরিকার যদি বা সৌদি আরবের ম্যাচের কাঠি পকেটে রাখেন, ওইখান থেকে কিন্তু ওই বিড়ি জ্বলবে না বা আগুন লাগবে না, ঘষতে হবে, ঠিক না? এক, দ্বিতীয়ত তার মধ্যে বারুদ থাকতে হবে। বারুদ ছাড়া যদি সারাদিন ঘষেন কোনো কাজ আসবে, কাজ আসবে না। আবার বারুদেরও কিন্তু শক্তি কম বেশ আছে, একমত তো আপনারা? বাংলাদেশে 1 টাকা দুইটা ম্যাচ পাওয়া যায়, আবার 1 টাকারও ম্যাচ আছে, আবার 2 টাকারও ম্যাচ আছে। 1 টাকার যেগুলি আপনার ওই বর্ষার সিজন শুরু না হওয়ার আগেই আর জ্বলে না, ঠিক না? আর যেগুলি 1 টাকার এগুলি মাশাল্লাহ জ্বলে, আর 2 টাকার যেগুলো ভালোই জ্বলে। তা আপনাদের কাছে এই ম্যাচের 30টি কাঠিতে আপনাকে কি করতে হবে, বারুদ সংগ্রহ করতে হবে। আপনি এই ফ্যাক্টরির মালিক, এই ফ্যাক্টরির মালিককে আপনার 30টি ম্যাচের কাঠিতে বারুদ সংগ্রহ করতে হবে, এবং যত শক্তিশালী বারুদ আপনি লাগাতে পারবেন ততই বেশি জ্বলবে। এই জন্য ভালো একটা ম্যাচের কাঠি দিয়ে, যারা ভালো ট্রেনিং প্রাপ্ত মাফ করবেন, 6-7টাও বিড়ি জ্বালাতে পারে। এর জন্য বিড়ি খাওয়া কিন্তু যায় না, হারাম ভাববেন না আপনারা, যায়। আবার যদি খারাপ ম্যাচ হয় তো একটা জ্বালাতে গিয়েই 3টা লাগে। এই জন্যে এই ম্যাচের কাঠিতে বারুদ সংগ্রহ করতে হবে, লাগাতে হবে আপনাকে আর আমাকে। যত শক্তিশালী বারুদ সংগ্রহ করতে পারবেন, যত ভালো আপনার ফ্যাক্টরি হবে, যত লেবার আপনার ভালো হবে, যত মান বারুদের মান যত উন্নত হবে, তত উন্নত মানের ম্যাচের কাঠি হবে, আর এই কাঠি দিয়ে আপনি জ্বালাতে পারবেন। বন্ধুগণ, আপনি এই ম্যাচের কাঠির বারুদ সম্পর্কে আমি একটু পরে আলোচনা করব, কি কি এর বারুদ। তাহলে এই 30টি কাঠিতে যদি আপনি বারুদ সংগ্রহ করতে পারেন, সংক্ষেপে বলি, এর বারুদ হচ্ছে রোজা, কোরআন তেলাওয়াত, সাদকা খাইরাত, রাত্রি জাগরণ, তারাবির নামাজ, মিথ্যা কথা না বলা, ইত্যাদি দুই প্রকার। কারণ বারুদ যখন লাগিয়ে দেওয়া হয় ম্যাচের কাঠিতে, যদি হাওয়াতে রাখেন ঠান্ডা হয়ে যাবে, তাই না? একদিক দিয়ে যখন বারুদ লাগাতে হয়, আরেকদিক দিয়ে বারুদকে হেফাজত করতে হয়, তো রোজাটাও কিন্তু তাই। একদিকে বারুদ সেট করতে হবে, আরেকদিক থেকে বারুদ যেন ড্যাম না হয়ে যায়, বর্ষাকালে নষ্ট না হয়ে যায়, সেটাও আপনাকে হেফাজত করতে হবে। অনেক সময় আমাদের গ্রামের মহিলারা কি করে, কাপড় দিয়ে পেঁচায় বালিশের তুলার মধ্যে রেখে দেয়, যাতে করে ড্যাম না হয়ে যায়। তা আপনারও সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আলাকুল্লে হাল, আপনাকে এই বারুদ যদি শক্তিশালী করতে পারেন, তাহলে এই রমজান মানে যে পুড়িয়ে ছাই করে দেওয়া, তাই আপনার অতীতের 11টি মাসের সমস্ত পাপকে রমজান আপনার সমস্ত পাপকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। আর এই জন্য রমজানের অর্থ পুড়িয়ে ছাই করে দেওয়া। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সঙ্গে, ইমান মানে বারুদ ছেদ করা বলছেন, আর ইহতিসাব অর্থ মানে পর্যালোচনা করা, নাম্বার কত আসবে, কিসে কিসে ড্যাম হয়ে যাওয়ার ব্যবস্থা আছে, কি কি করলে, মিথ্যা করলে, গিবাত করলে, চুগলখড়ি করলে, ইত্যাদি ইত্যাদি যেগুলি ড্যাম হয়ে যায়, ওটাই হলো ইহতিসাব, মানে হিসাব নিকাশ করা। সেটাই হচ্ছে কি, ড্যাম যেন না হয়, সেটা মানে খারাপ থেকে বেঁচে থেকে এই দারুদকে শক্তিশালী রাখা। এই দুইটা দিয়ে যদি কেউ ইমান এবং ইহতিসাবের সঙ্গে বিশ্বাস রাখে যে এর মাধ্যমে আমার পাপ জ্বলে ছাই হবে আর এটা যদি নষ্ট না হয় দাম না হয়ে যায়, তাহলে ইহতিসাব হিসাব নিকাশ করে রোজা রাখে, তাহলেই তার জীবনের অর্থাৎ অতীতের এগারো মাসের পাপ পুড়িয়ে ছাই করতে পারবে। আপনারা আমার সঙ্গে একমত, বারুদ সংগ্রহ করার জন্যে এবং বারুদ যেন দাম না হয় সেজন্যে যদি এরপর আলোচনায় আসবে বারুদ কিভাবে এবং কিভাবে আপনি বারুদ নষ্ট না হয় আলোচনা করবো আমি। এরপরে হলো বন্ধুগণ রমজান ফরজ কখন হয়েছিল, রমজান দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছিল, রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে তিনি নয় বার তিনি রমজান পেয়েছিলেন, দ্বিতীয় হিজরি থেকে তাঁর ইন্তেকাল পর্যন্ত তিনি নয় বার রোজা করেছিলেন সাহাবায়ে কেরামদের তিনি। এরপরে রমজান মাস শুরু হয়েছে তা কিভাবে আমরা জানব, রমজানের কিন্তু অনেক ফজিলত আছে, আমি সব ছেড়ে দিলাম আপনাদের, বিশেষ করে একটা কথা বলতে ভুলে গেছি যে রমজান মাসে শয়তানের পায়ে কি দেওয়া হয়, বেড়ি দেওয়া হয়। অন্যান্য মাসে যেই পাপ করতে পারে এই মাসে কিন্তু সেটা করে না, এই জন্যে দেখবেন যে সুদখোররা সুদ খাওয়া বন্ধ করে, ঘুষখোররা ঘুষ খাওয়া বন্ধ করে, হালা হারামখোররা এই মাসে হালাল খাওয়ার চেষ্টা করে, এই মাসে যারা গান তবলা বাজনা নিয়ে ব্যস্ত থাকে তারা কিন্তু কমিয়ে দেয়। ঢাকা শহরে আমি দেখেছি এই রমজান মাসে টিভিগুলি কি করা হয়, তালা বন্ধ করে দেওয়া হয়, ঠিক কিনা? তো যার ইমান রয়েছে, কিন্তু তারপরে যদি আপনারা প্রশ্ন করেন যে অনেকেই তো পাপ করে বন্ধুগণ, এর উত্তরে বলবো একটা লোহা যদি গরম করেন, কয় মিনিট লাগে গ্যাস দিয়ে যদি গরম করেন বা কারেন্ট দিয়ে, 10 মিনিট, কিন্তু 10 মিনিট গরমটা যদি এখন রেখে দেন পানিতে না ডুবিয়ে, কয় ঘন্টা লাগবে ওই লোহাটা গরম ঠান্ডা হতে, 1 ঘন্টা মনে করেন? তো 11 মাস যে শয়তান গরম করেছে, 11 মাস যে শয়তান পাপের সাগরে ডুবিয়ে রেখেছে, 11 মাস যে শয়তান গৃহীত লজ্জিত কাজে আমাদেরকে চালিয়েছে, আমাদের রক্ত গরম করে রেখেছে অন্যায় কাজে, এই 1 মাসে কি বা ঠান্ডা হবে? ঠান্ডা হওয়ার জন্য কি সময় বেশি লাগবে না, লাগার প্রয়োজন। এই জন্য কিছু কিছু পাপ পাপীরা পাপ করতেই থাকে, এই জন্যে শয়তানকে শৃঙ্খলিত করা হয়, এর মানে এই না যে শয়তান পৌঁছতে পারে না, কিন্তু যেহেতু রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মাসে এই জান্নাতের মৌসুমে আল্লাহর প্রিয় বান্দাদেরকে মুমিন মুসলমানদের যদি ইমান রয়েছে তাদেরকে জান্নাতের পথের পথিক করার জন্য বিশেষ একটা ব্যবস্থা করেন, এই জন্য শয়তানের পায়ে শিকল পড়ে দেওয়া হয়। বন্ধুগণ রমজান মাস শুরু হয় আমরা জানতে পারি দুইটা জিনিসের মাধ্যমে, রমজান যে শুরু হলো কিভাবে জানতে পারবো, প্রথমটি আপনারা বলবেন চাঁদ দেখার মাধ্যমে, চাঁদ দেখার মাধ্যমে আমাদের রমজান শুরু হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু, বুখারী মুসলিমের হাদিস, যখন তোমরা চাঁদ দেখবে তখনই তোমরা রোজা। এই অর্ডারটা কিন্তু সবাকলকে দেখতে হবে না, কোনো একজন দেখলেই হবে, রোজা শুরু করার জন্য একজন চাঁদ দেখলেই যথেষ্ট ইমানদার মুমিন মুসলমান, আর রোজা ছাড়ার জন্য অর্থাৎ ঈদ করার জন্য দুইজন শর্ত, কজন শর্ত? দুইজন, কারো কারো মতে একজন হলেও চলবে। যাই হোক, আর একটি হলো যে যদি চাঁদ দেখতে না পাওয়া যায় সেই বাদলের কারণেই হোক যে কোনো কারণেই হোক, তাহলে শাবান মাসকে কি করতে হবে, 30 দিন পূরণ করতে হবে, 30 দিন পূরণ করে দিয়ে তারপরে আমরা রমজান শুরু করবো। 29 তারিখে মনে করেন আমরা চাঁদ দেখতে পেলাম না, কার শাবানের, তাহলে কি করবো, শাবানকে 30 পূরণ করে তারপরে রমজান শুরু করবো। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের না বলে আমি পারলাম না, যে চাঁদ কি বাংলাদেশের জন্য একদিন, আমেরিকার জন্য আর একদিন, আর সৌদি আরবের জন্য আর একদিন হবে? আমার মতে, আমি যেটা হাদিস কোরআন থেকে আমি পেয়েছি, একদিনই সারা পৃথিবীতে হওয়া উচিত। প্রথম কারণ এই জন্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, চাঁদ দেখেই তোমরা রোজা শুরু করো, আর এটা সারা এই চাঁদ দেখা প্রতিটি মুসলিম নরনারীর উপরে হওয়ার জন্য, একজন দেখলেই হবে, আর এই খবরটা যখনই আপনার কাছে পৌঁছবে তখনই আপনার উপর রোজা রাখা ফরজ হয়ে যাবে। এবং শাহেদ আমিন মুশাহারা পালিয়েছেন, রোজার যখনই রমজান মাস প্রবেশ করবে তখনই উপর আপনার উপর রোজা ফরজ হয়ে যাবে। একদিন আমাদের ওজোর ছিল, রেডিও টেলিভিশন টেলিফোন ফ্যাক্স ম্যাক ছিল না, এখন তো খুব সহজ হয়েছে, সারা পৃথিবীর সমস্ত প্রান্তে 5 মিনিটের মধ্যে চাঁদ উঠেছে এটা প্রচার করে দেওয়া সম্ভব। দ্বিতীয়ত কারণ বলবো, মুসলিম মিল্লাত কয়টি মিল্লাত, একটি মিল্লাত, মুসলিম মিল্লাতের রোজা একটাই রোজা, মুসলিম মিল্লাতের ঈদ একটাই ঈদ, খুশির দিন একই দিনে হওয়া উচিত। বিভিন্ন দিন যখন করেছি আমরা তখনই আমাদের মধ্যে ফাটল হয়েছে, একদিন এখানে একদিন ওখানে। তারপরে আপনাদের বলবো যে দুই দিনে কোরআনে গত বছরে কি হয়েছে আমাদের বাংলাদেশে খবর রাখেন? আল্লাহ রাসূল বলছেন বুখারি মুসলিমের হাদিস যে এক বছরে রমজানের চাঁদ এবং জিলহিজ্জার চাঁদ 29টা হয় না, লাইন কোসানে। কিন্তু গত বছর আমাদের জিলহিজ্জা মাসেরও চাঁদ 29টা হয়েছে, রমজানেরও চাঁদ 29টা হয়েছে, পিছিয়ে করার কারণে। এর হাদিসের খেলাফ নেই এটা? তারপরে আপনাদেরকে বলবো, যদি আমরা লাইলাতুল কাদার খোঁজ করি, সৌদি আরবের বিজয় রাত্রিতে খোঁজ করবো না বাংলাদেশের বিজয় রাত্রিতে? লাইলাতুল কাদার একদিনই হয় না, দুই দিন হয়, সারা পৃথিবীতে একদিনই হবে। পূর্বকরণ থেকে শুরু হবে, পশ্চিমে গিয়ে শেষ হবে, একদিনই। কিন্তু যখন আমরা দেখেছি 27 তারিখ সৌদি, তখন বাংলাদেশে হয়ে গেছে 25, হয়তো কোন তারিখে হবে, কোন তারিখে হবে বন্ধু? সৌদি আরবের ডেট ধরবেন না বাংলাদেশে? এই বিষয়টা আমি একজনের প্রশ্ন থেকেই আমি বেশি করে এটাকে মানে গবেষণা করার আমার মাথায় ঢুকে, কেন একদিনই হলে কি অসুবিধা, হাদিস কোরআন আলোকে কোনো অসুবিধা নেই। এই জন্যই আইমার বা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই, চারজন ইমামই একমত যে ইখতিলাফুল মাতালে নাই, সারা পৃথিবীতে একই সঙ্গেই হবে। কিন্তু যদি খবর না পৌঁছে তাহলে তো আলাদা কথা। সূর্য ডুবে নাই, তারপর আপনি খেয়ে ফেলেছেন, সূর্য ডুবে গেছে মনে করে, হ্যাঁ, তাহলে আপনার রোজা নষ্ট হবে? হবে না হুজুর, তা আপনি বুঝতে পারেন নাই। কিন্তু হুজুর যেখানে নাই সেখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের কাউলে জাদিদ, মানে তার শেষ ফতোয়া যেটা ছিল যে না, এক এক দেশে এক এক ভাবে, যারা যখন চাঁদ দেখবে তখনই রোজা রাখবে। হ্যাঁ, সাহাবাদের আমল, তাবিদের পরবর্তী যুগে কিন্তু আমল হয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে রোজা রাখার, যারা যখন চাঁদ দেখেছে, কিন্তু তাদের ওজোর ছিল, এখন কি ওজোর আছে? ওজোর নাই। তারপরে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা খেয়াল করি, বৈজ্ঞানিকরা বলে 12 ঘন্টার বেশি যদি ডিস্টেন্স হয়, মানে ডিফারেন্স হয় দুইটি দেশের, তাহলে দুইটি দিন ধরা যাবে। পূর্ব গগন থেকে পশ্চিম গগন, যেখানে মানুষের বসবাস, 11 ঘন্টা 45 মিনিট, অর্থাৎ পুরো 12 ঘন্টার বেশি নাই। তাহলে 12 ঘন্টা তো অধিক না, কম কিনা, তাহলে দুই দিন ধরাও যাবে। তাহলে সৌর বৈজ্ঞানিকরাও বলতেছে একই দিনে হওয়া উচিত। তারপরে বলবো, বাংলাদেশে আমরা গতবার ঈদ করলাম রাত 10টার খবর শুনে, অর্থাৎ সূর্য ডুবে এখন কয়টায়? 5টায়। 10টায় খবর হলে কয় ঘন্টা পরে সূর্য ডুবার পরে? 5 ঘন্টা। 5 ঘন্টা পরে যদি চাঁদ দেখে রোজা রাখতে পারি, সৌদি আরবের 3 ঘন্টা ডিসটেন্সের খবর শুনে কেন রোজা রাখতে পারি না? অসুবিধাটা কোথায়? আপনারা বোঝার চেষ্টা করেন, আপনাকে আমি এ করছি না যে আপনি আমি যা বলছি তাই আমল করেন, কিন্তু বোঝার চেষ্টা করেন। তারপরে আপনাদেরকে সবচেয়ে বড় প্রমাণ আমার কাছে যেটা, সেটা হলো এই, আমি কিন্তু বাংলাদেশে একটা সৌদি সংস্থায় চাকরি করতাম, আল হারাম ইসলামিক ফাউন্ডেশন, হয়তো এখানে অফিস আছে, আপনারা দেখেছেন কিনা। তো সৌদি আরবের ডেট অনুযায়ী, আরবি মাস অনুযায়ী আমাদেরকে আমল এ কাজ করতে হতো এবং বেতন লেনদেন হতো আমাদের। আমি দেখেছি বাংলাদেশের সৌদি আরবের 14 তারিখের রাত্রেই বাংলাদেশে সব সময় পূর্ণিমা হয়। পূর্ণিমা কয় তারিখে হয়? 14 তারিখে। আমাদের দেশের অনেকেই বলে কি কোনো সময় 13, কোনো সময় 14, না, লাইলাতুল কদর পূর্ণিমার রাত্রি 14 তারিখেই হয়। বাংলাদেশে গিয়ে দেখবেন সৌদি আরবের ক্যালেন্ডার নিয়ে গিয়ে যে 14 তারিখের দিন বাংলাদেশের লাইলাতুল বাদার হয়েছে কিনা, পূর্ণিমা রাত্রি হয়েছে কিনা। আর আপনার দেশের তারিখ হিসাব করে দেখবেন এক ঘটি মেরে, ঘটি বুঝেন তো আপনারা, এক ঘটি মান, এটা আমি কয়েকবার আমি পরীক্ষা নিরীক্ষা করেছি। এই জন্য বন্ধুগণ, এই বৈজ্ঞানিক কারণে, বাস্তব কারণে, হাদিস কোরআনের আলোকে, ইমামদের মত অনুযায়ী আমি আপনাদেরকে বলবো যে একসাথেই সারা পৃথিবীতে যেখানে খবর পৌঁছবে, যাদের খবর পৌঁছবে না তাদের তো ওজোর রয়েছে, একসাথেই হওয়া সমুচীন আমি মনে করি। কিন্তু এই জন্য আপনারা ঝগড়া ফসাদ করবেন না যে হুজুর আমাদের আবার কি করলো, এই সেই, আমাদের হুজুররা কি বুঝলো না, তারা কি দেখলো না, ইত্যাদি প্রশ্নের বাদ বই দিবেন না আবার, ঠিক আছে? আমি যে কথাগুলি বললাম আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন, এর সঙ্গে বাস্তবতা আছে কিনা, দলিল আদিল্লা আছে কিনা। এরপরে রমজান মাসের ফজিলত অনেকই রয়েছে, আলোচনা হয়েছে, এরপরে আমাদের যেটা আছে এবার আপনাদের সঙ্গে আলোচনা করবো, এবার বারুদ নিয়ে আলোচনা করি, ঠিক আছে? বারুদ কিভাবে সংগ্রহ করবেন, বারুদগুলি কি বলে দিলাম, কিন্তু কি কি দিয়ে বারুদ সেট করতে হবে, কি কি এর মাল মশলা আপনি না জানেন তো কিভাবে করবেন? প্রথম বারুদ হচ্ছে কি? রোজা। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন মান সামা রমাদান ঈমানাহু ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ইমানের সঙ্গে এই রোজা আল্লাহ ফরজ করেছে, এর মাধ্যমে আমার গুনাহ ক্ষমা হবে, এটা করলে আমার আমার আল্লাহ উপকার রয়েছে, এটা একটা মহা বারুদ, এই ইমান রেখে এবং ইহতিসাব, এই বারুদ যেন ড্যাম্প না হয়ে যায়, কোথায় আমার রোজার মনে করেন 100টা নাম্বার প্রতিদিন, 30 দিনে 30টা নাম্বার, ঠিক আছে? এখন ৩০টা নাম্বার, ৩০টা আপনার এই ৩০০০ নাম্বার, বা মনে করে নিন ৩০টাই নাম্বার মনে করে নিন, এই নাম্বার আপনার কম হচ্ছে না বেশি হচ্ছে। পরীক্ষার হলে যখন ছাত্ররা খাতা লিখে, লিখার পরে আবার কি করে, একটা হিসাব করে না, পূর্ণ কি বলে ওটাকে আত্ম কি বলে ওটাকে আবার দেখে না, রিভাইজ দেয় না। তো রিভাইজ যদি না দেন তাহলে নাম্বার দেখা যাবে সন্ধ্যার সময় জিরো। আর এখান থেকে যদি পূর্ব গগন থেকে পশ্চিম গগন পর্যন্ত যদি জিরো সেট করেন, এর কোনো মূল্য আছে? কিন্তু একটা যদি নাম্বার বাসা দিতে পারেন, এক কত হবে, কয় কোটি হবে আপনার, কত হাজার কোটি হবে তার হিসাব নাই, ঠিক না? তাহলে নাম্বার আপনাকে হিসাব করতে হবে। খাতা ভর্তি করলে হবে না, ৩০-৩০টা রোজা থাকলে হবে না, বরং আপনার জ্ঞান যেন না হয়ে যায়, খাতা যেন নাম্বার আবার বিরাট গোল্লা না, প্রশ্চিন্ন যেন না হয় সন্ধ্যার সময়, কামতের মাঠে উঠে যখন আমল্লামা আসবে, রোজা রেখেছি ৩০ বছর একটাও নিকিনাই যেন না হয়, বুঝতে পেরেছেন? এই জন্যে ইহতেসাবের সঙ্গে যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আপনার ৩০টা আপনার কি করবে, পাপ গুলিকে মুছে। বন্ধুগণ, কিভাবে সারা বছরের পাপ মোচন হয়ে যায় আর একটু ব্যাখ্যা করা দরকার। হাদিসটা, একটা রোজা যদি রাখি, একটা নিকির কাজ ১০ গুণ হয়, ঠিক না? তাহলে ৩০ কেজি ১০ দিন কত হয়, ৩০০ দিন। তাহলে ৩০০ দিনের পাপ তো পড়লো, বলবেন আর বাকি ৬৫ দিন ৫ দিন রোজা রাখা হারাম, ঠিক কিনা? দুই ঈদের দিন আর কুরবানি ঈদের পরে আগামী তাশরিক দিন দিন, ওটা আল্লাহ হারাম করে দিয়েছে, কাজে ওটার কি গ্রেস দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কিভাবে দিতে হয় বান্দাকে। তাহলে আর থাকে কয় দিন, ৬-৬০ দিন। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদান তুম্মা আতবা মিন সিত্তা মিন শাওয়াল কানহু সামা দাহ, যে রোজার মাসের ৩০টি রোজা রাখলো আর শাওয়ালের ৬টি রোজা রাখলো, সেজন্য সারা বছরেই রোজা রাখলো বলেন সুবহানাল্লাহ। তাহলে ৬-১০ আর ৩০০, বাকি ৫ দিন তো আল্লাহই ক্ষমা করে দিয়েছেন, সেটার জন্য আপনাকে আমার আর বেশি রাখার প্রয়োজন নাই। বন্ধুগণ, তাহলে সারা বছরের পাপ যে ছাল জ্বালিয়ে পুড়িয়ে ছাই করতে পারে, ক্ষমা করতে পারে, আল্লাহ রাসূল যে বলছেন যে ইমান এবং ইহতিসাবের সঙ্গে রোজা রাখলে তার সমস্ত পাপ মোচন হয়ে যাবে, এটা বুঝতে পারছেন তো আল্লাহ করে? তাহলে প্রথম ১২ দিন হচ্ছে রোজা। রোজার অনেক ফজিলতি রয়েছে, বিশেষ করে এই রোজা কিয়ামতের দিন আপনার আমার জন্য সুপারিশ করে আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে কোথায় নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। এই রোজার অনেক ফজিলত রয়েছে, আমি ফজিলতে যাবো না, কারণ ফজিলত ইনশাআল্লাহ আপনারা বইটই পড়লেই পাবেন, মেন মেন কথাগুলি বলে আপনাদেরকে শেষ করব। এরপরে দ্বিতীয় যেটা বারুদ, সেটা হলো কি, কিয়ামুল লাইল, যেটাকে আমরা তারাবি বলি, তাহাজ্জুদের নামাজ বা কিয়ামুল লাইল। এই তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, বা তারাবি সম্পর্কে, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এটা এমন একটা মহাবারুদ এবং শক্তিশালী বারুদ, যেই বারুদকে কেউ যদি সংরক্ষণ করে, অর্জন করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন তারাবির নামাজ পুরো রমজান হতে হবে, একদিন দুই দিন না, পুরো রমজান। কারণ আল্লাহ সুবহান কামা রমাদানা, পুরো রমজান যে কিয়াম করবে তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ। এই বারুদের উপর একটা কাঠি রয়েছে, কতগুলি কাঠি এবা এর কতগুলি মানে নাম্বার মানে ভা ইয়া সংখ্যা রয়েছে, এই সংখ্যাতে অনেক ইখতিলাফ আছে। কারো কারো মতে ৩৯ রাকাত তারাবির নামাজ, কারো মতে ২৯, কারো মতে ২০, কারো মতে ১১-১৩। সবচাইতে যেটা শক্তিশালী এবং সহি হাদিস সেটা হচ্ছে কত, ১১ অথবা ১৩। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা সুইলাত কাইফা কানাত সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি রমাদানা ফাকালাত মা কানা ইয়াযীদু ফি রমাদানা ওয়ালা গাইরি আলা ১১ রাকআ। মুত্তাফাকুন আলাইহি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন আল্লাহ রাসূলের রাত্রির কিয়ামুল লাইল সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো, তখন তিনি বললেন যে তিনি রমজান এবং রমজান গায়র রমজান সব সময় তিনি ১১ রাকাতের বেশি নামাজ কোনো সময় পড়েন নাই, বুঝতে পেরেছেন? বুখারী শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাসের, তিনি ১৩ রাকাতের কথা বলেছেন, তিনি বলেছেন কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত ১০ রাকা ইয়ানি মিনাল লাইল, বুখারী শরীফের হাদিস। তাহলে এই ১৩ অথবা ১১, অর্থাৎ ৫ সালামে ২-২-১০ অথবা ৪ সালামে ২-২-৮ আর ৩ রাকাত বেতন, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম এবং সহি হাদিস। এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, এবং কিভাবে এই তারাবি আসলো, আল্লাহ রাসূলের জিন্দেগিতে তিনি ৩ দিন অথবা ৪ দিন এই কিয়ামুল লাইল বা তারাবি সাহাবীদেরকে জামা বা জামাত করেছিলেন। চতুর্থ দিন অথবা তৃতীয় দিনে তিনি আর পড়ান নাই, ফজরের সময় বের হয়ে তিনি বলেছিলেন যে আমি তোমরা উপস্থিত হয়েছ, আমি জানি সাহাবাদের সবাই এসে উপস্থিত হয়েছে, আল্লাহ রসুলকে বিভিন্ন ভাবে জানাবার চেষ্টা করেছে। রাসুল সকালে এসে বললেন ফজরের নামাজের সময়, আমি জানি তোমরা এসেছ, তোমরা আমাকে ডাকতে ছিলে, আমি জানি, কিন্তু ফরজ হয়ে যাওয়ার ভয়ে আমি আসি নাই। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল করলেন। সাহাবা ইকরাম বিচ্ছিন্ন ভাবে আবু বকরের যুগে, উমারের প্রথম প্রাথমিক যুগে এভাবেই নামাজ পড়তেছিলেন। হযরত উমার একদিন দেখলেন মসজিদে নববীতে সাহাবা ইকরাম দুইজন পাঁচজন করে জামাত করে করে রাত্রের নামাজ করতেছে। তিনি বললেন এটা যদি একটি ইমামের পিছনে করে দেওয়া হয় বা জামাত করে দেওয়া হয় কতই না ভালো হয়। তাই তিনি তামিমুদ্দারি এবং উবাই ইবনে কাব দুইজন সাহাবীকে ইমাম নিযুক্ত করে দিয়ে তিনি এগারো রাকাতের নামাজ চালু করেছিলেন। মুহাম্মদ মালিকে সাহেব বিন আজিজ যে হাদিস বর্ণনা করেছেন যে উমার যে অর্ডার করেছিলেন তামিমুদ্দারি এবং উবাই ইবনে কাবকে সেটা ছিল কি এগারো রাকাতে। আমার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু উবাই ইবনে কাব ওয়া তামিমুদ্দারি আন ইয়াকুমা লিন-নাস বি 11 রাকআহ। এই সাহেব বিন ইয়াজিদের হাদিস অত্যন্ত শক্তিশালী এবং সহিহ হাদিস। তাছাড়া একই বর্ণনা দুর্বল সনদে এসেছে যে হযরত উমার 20 চালু করেছিলেন, কিন্তু এটা দুর্বল সনদ। যে এক জায়গাতে যদি সহি আর জয়ীফ হাদিস আছে কোনটা আমল করবেন? সহি, এটা হাদিসের নিয়ম। আলা কুল্লি হাল সুন্নাতে মুআক্কাদা হিসাবে 11 বা 13, বাকি নকলের কোন আপনি যতই পারেন সালাতুল লাইলি মাসনা ও মাসনা দুই দুই রাকাত করে আপনি পড়তেই থাকেন, অসুবিধা নেই। কিন্তু সুন্নাতে মুআক্কাদা হিসাবে বা কিয়ামুল্লাই হিসাবে বা তারাবি হিসাবে এটা 11টাই বা 13টাই সহি। তাছাড়া কেউ যদি বেশি পড়েন ঝগড়া ফাসাদ করবেন না, তাহলে কি আমাদের দেশের হুজুররা বুঝে না হারামাইনে কেন 20 হয় ইত্যাদি, তারাও বলে যে 11ই উত্তম বা 13ই উত্তম। সেখানে দুই ইমামের মাধ্যমে পড়ানো হয়, যারা 10 পড়ে ভেতর পড়ে চলে যায়, আবার নতুন করে আসে যারা পিছনে আসে, বা যারা 20 পড়ার মনে করে তারাও পড়তে পারে, সবার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। সেটাই বড় দলিল নয়, বরং সহি হাদিসই বড় দলিল। আপনারা যেভাবে পারবেন এ নিয়ে ঝগড়া ফাসাদ করবেন না। এরপরে বন্ধুগণ আপনাদেরকে বলবো আলোচনা যেটা, সেটা হবে যে নামাজ জামাতের সঙ্গে 5 অক্ত নামাজ আদা করা, এটাও কি একটা বিরাট বাহু এই কাঠিকে শক্তিশালী করার জন্য। আর সমস্ত এই হলো আপনার, তারপরে কোরআন তেলাওয়াত করা, হ্যাঁ বেশি বেশি করে সাদকা খায়রাত করা, রাত্রে বেশি বেশি করে তাসবিহ তাহলিল পাঠ করা ইত্যাদি ভালো কাজ তো আপনারা বুঝেন সব 12। এবার 12 ড্যান যেন না হয় এমন কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। সেগুলি হলো কি, আল্লাহ রাসূল বলছেন মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তুআমা ওয়া শারাবা। আল্লাহ রাসূল বলছেন যে রোজা অবস্থায় মিথ্যা অশ্লীল বেহায়া খারাপ গৃহীত কাজ ছাড়তে পারল না, তার রোজা, তার না খেয়ে থাকা, তার ক্ষুধার্ত থাকা, তার পিপাসাত থাকা আল্লাহর কোনোই প্রয়োজন নেই। যদি একটা কলসি, কলস বুঝেন তো, নিজ যদি পিতলের মনে বা স্বর্ণ দিয়ে যদি বানান আর নিজটা ফুটা করে দিয়ে আমার মতো সাইফুদ্দিন 10 জন যদি লাগাই দেন, সারাদিন পানি ঢালি, পানি থাকবে? থাকবে না। আপনার ওই রোজাটা যেন কি ফুটা না হয়ে যায়, অর্থাৎ বারুদ যেন ড্যাম্প না হয়ে যায়। যতই ভালো ম্যাচের কাঠির বারুদ সেট করেন আর সেটা যদি আপনি বর্ষার ওই পানির মধ্যে রেখে দেন বা যেখানে স্যাঁতসেঁতে জায়গা রেখে দেন, তাহলে সেই বারুদে কাঠি জ্বলবে? জ্বলবে না। তাহলে আপনার রোজা যেন ফুটো না হয়ে যায়, আপনার কলসের নিজ যেন ফুটো না থাকে। বন্ধুগণ এই জন্য কি করতে হবে আপনাকে, যত প্রকার হারাম কাজ রয়েছে ইসতিরাব আন জামিয়ে মা হারাম আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যত কাজ হারাম করে দিয়েছেন, যত অশ্লীল কাজ রয়েছে, যত বেহায়া কাজ রয়েছে, যত মুনকার কাজ রয়েছে, যত শয়তানি কাজ রয়েছে, যত জাহান্নামী কাজ রয়েছে, যত আল্লাহর রেজামান্দি থেকে দূরে থাকার কাজ রয়েছে, সমস্ত হারাম কাজ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে পারলেই আপনার ম্যাচের কাঠি ড্যাম হবে না, নইলে করতে গেলেই ড্যাম হয়ে যাবে। আর ওই ম্যাচের কাঠি আপনার আমার আগুন আমার আপনার গুনাহকে পুড়িয়ে ছাই করতে পারবে না। একমত এর মধ্যে মনে করেন গীবত করনিন্দা করা, চুগলখুরি করা, একে অপরের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেওয়া, হ্যাঁ ধোঁকাবাজি দেওয়া, গান বাজনা, অশ্লীল বেহায়া এগুলি শোনা, ব্লু ফিল্মের কাছে থাকা। এই জন্য বন্ধুগণ আপনাকে আমাকে একদিক থেকে যাওয়া, আমি সংক্ষেপে বলছি কারণ সময় খুব কম, আপনারা আমাকে বেঁধে দিয়েছেন, কারণ আজকের এই রমজান সম্পর্কে আলোচনা হয়ে যায় যত প্রকার হারাম এগুলি হলো ব্যায়াম, আর যত প্রকার করার জন্য আদেশ করা হয়েছে সেগুলি হলো কি বন্ধুগণ, এই রমজান আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর বিরাট একটি নিয়ামত। একদিক থেকে যেমন রব্বুল আলামিন কি করেছেন, অনেকগুলি ভালো কাজ চালু মানে কি করেছেন, তশরিহ করেছেন, নামাজ পড়ো, রোজা রাখো, তেলাওয়াত করো, তারাবি পড়ো, দান সৎকার করো, এটা একটা আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া না। দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের
যেটা নিয়ামত সেটা হলো কি, যে এটাকে করার তৌফিক দান করে। রমজান মাসে যত ভালো কাজ করতে পারে অন্য মাসে কেউ করতে পারে? যারা বেনামাজি তারাও নামাজদারি হয়, ঠিক কিনা? যারা জিন্দিগি দরজ রাখে তারাও রাখে, রাখে না? যারা অশ্লীল বেহা থেকে দূরে থাকে তারাও ফিরে থাকতে, আল্লাহর পক্ষ থেকে তৌফিকও হয় ভালো কাজগুলি করার। আর তৃতীয় তৌফিক আল্লাহর পক্ষ থেকে মিন্নাত মান এর সওয়াব বাড়িয়ে দেন। কি বাড়িয়ে দেন? কুল আমাল ইবনা আদম মুযাফু ইলা সবে মে, আল্লাহ রাসূল বলছেন কুল আমাল ইবনা আদম, আদমের প্রতিটি আদম সন্তানের প্রতিটি কাজ কি করা হয়, আশরাম সালে হাসালা বিকুল্লাম আশরাম সালিহা ইলা সবে মে আতে দে ইল্লা সাওম, قال الله تعالى الا الصوم فانه لي وانا اجزي به يدعو شهوته وطعامه من اجلي। আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে, আমার জন্য খাদ্য হারাম করে দিয়েছে, তার হালাল স্ত্রী হারাম করে দিয়েছে, হালাল রুজি হালাল হারাম করে দিয়েছে খোঁজতার জন্য, তাহলে কি আমার বান্দাকে আমি নিজে তার কি করব, সওয়াব দান করব। অন্যান্য সওয়াব তো 10 থেকে 700 পর্যন্ত, কিন্তু এই রমজানের রোজার কোন সওয়াব নির্দিষ্ট নাই। যদি আপনাদেরকে বলা হয় বালসা ফাহাদ আগামীকাল বাংলাদেশি গরিবদের জন্য নিজ হস্তে কিছু দান করবে, কেমন ধারণা করবেন? বয়স হয়ে তো ধারণা করবেন, ঠিক না? কম করবেন যে 1 রিয়াল 2 রিয়াল দিবেন, ধারণা করবেন কিনা? তাহলে যে মহান রব্বুল আলামিনের ভান্ডার শেষ হয় না দান করলে। আল্লাহ রাসূল বলছেন রাত এবং দিন সমস্ত মাখলুককে আল্লাহ যদি দান করতে থাকে একাধারে, তাহলে আটলান্টিক মহাসাগরে সূর্য দিয়ে যতটুক পানির কোনো কম হয় না, ওইভাবে আল্লাহর ভান্ডারও কম হবে না বলেন সুবহান আল্লাহ। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কতই যে দিবেন এটার কোনো নির্দিষ্ট নেই। তাহলে বন্ধুগণ, তাহলে আসুন, কেন আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আমাদের জন্য একটা নিয়ামত কেন আমরা কবুল করি না? হ্যাঁ, কেন প্রস্তুতি গ্রহণ আজকে থেকে শুরু করেন না? যদি কি হয় জেলা প্রকারে যদি কি করে প্রেসিডেন্ট সাহেব বা প্রধানমন্ত্রী যাবার 1 মাস আগে যদি ঘোষণা দেয় কি হয়, ডিসি এসপি আর যত বড় বড় অফিসার ব্যস্ত কিনা? হ্যাঁ, কারণ বিরাট মেহমান আসবে। তা আপনার আমার ঘরে এই যে একটা মেহমান আসতেছে সামনে কয়েকদিন পরে, প্রস্তুতি গ্রহণ করা উচিত না? ইস্তেদাদ গ্রহণ করা উচিত না? এই জন্য বন্ধুগণ আজ থেকেই আপনি পরিকল্পনা করেন আমি কিভাবে রমজানকে, সাহাবায়ে কেরাম যদি একটা তাকবীরের তাহলিমা ছুটিয়ে দিত 3 দিন আফসোস করতো, একটা যদি জামাতের সঙ্গে নামাজ ছুটিয়ে দিত 7 দিন খাওয়া বন্ধ করে দিত 7 দিন তারা আফসোস করতো, আর আমরা বছরের পর বছর নামাজ পড়ি না রোজা রাখি না তারপরে কোনো আফসোস হয় না? হাই আমাদের ইমান দুর্বল বন্ধুগণ। বন্ধুগণ এইটুকুই আপনাদের শেষ করে এবার যাব আমরা যে রমজান মাসে মানুষের বেশ কিছু ভাগ রয়েছে। প্রথম ভাগ হচ্ছে যে রমজানের রোজা ফরজ মুসলিম বালেগ আকেল এবং যে বাড়িতে থাকে এবং রোজা রাখার ক্ষমতা রাখে এবং রোজা আপনার করার জন্য কোনো প্রকার বাধা যদি না থাকে এমন ব্যক্তির উপরে রোজা ফরজ। তাহলে কাফেরের উপরে ফরজ না, ঠিক কিনা? যদি কোনো কাফের মুসলমান হয় রমজান মাসে, যখন রোজা ইসলাম গ্রহণ করবে তখন থেকে তার উপরে খাওয়া পান করা এবং স্ত্রী সর্বস্কার হারাম হয়ে যাবে, বাকি দিন সে রোজা থাকবে। তাহলে আমরা দ্বিতীয়ত আসি যে ছোট বাচ্চা তার উপর রোজা ফরজ না। দ্বিতীয় প্রকার রোজার মধ্যে মাসের মধ্যে মানুষ বাচ্চারা যখনই বালিগ হয়, মনে করো আপনার বাচ্চা রমজানের মধ্যে বালিগ হয়ে গেল, তখনই তার উপর রোজা ফরজ হয়ে যাবে। বিশেষ করে বন্ধুগণ সাহাবায়ে কেরাম তাদের এত ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতেন যে খুদার দ্বারা যখন কান্ত মসজিদে নিয়ে যেত তাদের খেলনা দিয়ে ভুলিয়ে রাখতো। কয় বছরের বাচ্চাকে ক্ষুধার জ্বালা থেকে দূরে রাখার জন্য খেলনা দিয়ে ভুলে রাখা যাবে? 2 বছর, 2 বছরের বাচ্চাও বুঝবে না, বুঝবে না আসেন সব রাখো খাওয়া দাও ফ্রিজে তারা ভাঙবে, ভাঙবে কিনা? তো বন্ধুগণ এই জন্য কত ছোট বাচ্চাকে তারা রোজা রাখাতো, তাদেরকে উমরা করাতো, হাজ করাতো নিকির জন্য, কারণ সেই নিকিটা আপনার পাল্লায় আসবে। আর আজকে আমরা বলি পরীক্ষার্থী এসএসসি বা পরীক্ষার্থী এখনো বাচ্চা ছোটই আছে, সামনে পরীক্ষা, না 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 সই শুকিয়ে যাবে, আল্লাহ হয় এই কি মান, এই কি মুসলমান! এই জন্য বন্ধুগণ ছোট বাচ্চাদের থেকে ছোট থেকেই নামাজ এবং রোজার অভ্যাস গড়া উঠাতে হবে। তো রমজানে মনে করেন বালিগ হয়ে গেল, হঠাৎ করে একজন বালিগ হয়ে গেল, তার বয়স হলো, বালিগ হওয়ার অনেক পদ্ধতি আছে, মনে করেন দাড়ি মোজ আরো ইত্যাদি সপ্রদায় হওয়া বা এই করা বিভিন্ন আপনারা জানেন মেয়েদেরও কিছু ব্যাপার আছে, সেটা আমি যাচ্ছি না। 3 নম্বরে হলো যে পাগল, পাগলের উপর রোজা ফরজ না, কারণ আল্লাহ রাসূল বলছেন রফিয়াল কালাম আন সালাত, তিনজনের থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালিগ না হবে, পাগল যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হবে সেন্স না করবে, আর ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত তার কলম বন্ধ করে দেওয়া হয়। কাজী পাগল যদি দিনের বেলা ভালো হয়ে যায় তখন থেকে রোজা করতে হবে, সংক্ষেপে বলছি। 4 নম্বর হলো অত্যন্ত সাইফে ফানি, এতই বুড়ো এখন জোহরের সময় না আসরের সময় বুঝতে পারে না, আছে না মনে হয় না? আমার নানিকে আমি দেখেছি জোহরের নামাজ বারবার করতেছে, জানি না কয়বার করেছে কিনা, ভুলে যাই। এরকম যদি একই এমন শাড়িকে পালন হয়ে যায়, বার্ধক্যের শেষ বয়সে উপনীত হয়, তারপর রোজাও ফরজ না, রোজাও ফরজ কিচ্ছু ফরজ না, বুঝছেন? যখন যদি খেয়াল আসে, দেখা যাচ্ছে যে মাঝে মাঝে দিনের দুই ঘন্টা তার খেয়াল আসে, বুঝতে পারে ওই দুই ঘন্টায় তারপর ফরজ হবে, বাকি আবার মাফ হয়ে যাবে। পাঁচ নম্বরে হলো রোজা করতে পারে না, মনে করেন অসুস্থ হওয়ার কারণে বা বুড়ো হয়ে যাওয়ার কারণে, এবং এই অসুস্থ ভালো হওয়ার কোনো আশঙ্কা নেই, বুড়ো হয়ে তার নতুন করে জন্ম হতে পারে না, ঠিক না? তো ওই বুড়ো ব্যক্তি তার দৈনিক একজনকে মিষ্টি দিয়ে খাওয়াবে, আর যে অসুখ ভালো হওয়ার কোনো আশঙ্কা নেই, মনে করেন ক্যান্সার, হ্যাঁ বেশিরভাগ এটা ভালো হওয়ার আশঙ্কা কম, তাহলে তার পক্ষ থেকে একজন করে রোজা রাখবে। এরপরে হলো মুসাফির ব্যক্তি, সফর যদি তার কোনো খারাপ উদ্দেশ্য না হয়, আমার যুবক ভাই বিয়ে করেছে রমজান মাসে, বাড়িতে থাকলে তো রোজা করতে হবে, চলে গেলে আমেরিকা সফরে, কিনা উদ্দেশ্য কি থাকি দেওয়া, তার জন্য রোজা খরচ হয়ে আমেরিকাতে গেলেও তার সফর যেহেতু উদ্দেশ্য খারাপ, বুঝতে পেরেছেন আপনারা? এর জন্য সফর অবস্থায় আপনার উপর রোজা কি ছেড়ে দেওয়া যায় আছে, পরে আপনি রেখে নেবেন। এরপরে অসুস্থ ব্যক্তি, যে অসুস্থ ব্যক্তির অসুখ ভালো হওয়ার আশঙ্কা আছে, এর তিনটা ভাগ। প্রথম ভাগ হলো যে রোজা রাখলে তার কষ্ট হয় না, ক্ষতি হয় না, তাহলে রোজা রাখতে হবে। দ্বিতীয় ভাগ হলো যে রোজা রাখলে কষ্ট হয় কিন্তু ক্ষতি হয় না, তাহলে রোজা ছাড়তে পারবে। রোজা রাখলে কষ্ট হয় না কিন্তু ক্ষতি হওয়ার আশঙ্কা বা হয়, তাহলে সে রোজা ছেড়ে দেবে। তৃতীয় হলো যে তার ক্ষতি হয়, ক্ষতি যদি হয় তাহলে তার উপরে কি রোজা রাখা, রোজা ছেড়ে দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আট নম্বরে হলো মেয়েদের ব্যাপার, মাসিক যেটা রক্ত তাদের আসে মাসে দশ দিন বা পাঁচ দিন বা তিন দিন, অথবা যদি বাচ্চা হওয়ার পরে যে তাদের রক্ত প্রবাহিত হয়, এই দুই কারণে। কিন্তু যদি সেটা বন্ধ হয়ে যায়, মনে করেন ফজরের আগে আগে বন্ধ হয়ে গেল, খেয়ে নেবে পরে গোসল করে নামাজ পড়বে, বা মনে করেন সূর্য ডুবার এক সেকেন্ড আগে হয়ে গেল, ওই তখনই রোজা করে ভেঙে নিতে হবে, রোজা আর হবে না। অনেক সময় মহিলারা কিন্তু গড়বড় করে, দু একটা কম রাখে অথবা দু একটা রেখে দেয় অবস্থায়, এই জন্য খুব ইয়ে হবেন আপনারা, গুরুত্ব দিন বিষয়টা। এরপরে হলো ওই মহিলা, নয় নম্বরে যে মহিলাদের পেটে বাচ্চা আছে অথবা বাচ্চাকে দুধ পান করাচ্ছে, এই অবস্থায় সে রোজা ছাড়তে পারে, পরে রোজা রাখবে। এরপরে আর দশ নম্বরে হলো যে কোনো কারণ নেই, মনে করেন একটা বাচ্চা পানিতে ডুবে গেছে, এখন আপনাকে ওই বাচ্চা নিয়ে আসতে হবে পানি থেকে, এখন আপনি ক্ষুণাক্ত, পানি দুই খায়া নিয়ে দুই গ্লাস দিলেন, ঝাঁপ যায় গেছে, বাড়ির আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লেগেছে, এখন আগুন নিভাতে হলে এই ক্ষুধা এবং পিপাসানি পারবেন, পানি এক বদনা এক জগ খেয়ে নিয়ে এবার আপনি নিভাতে লাগলেন, যায় গেছে, পরবর্তীতে আপনি সেটা করতে পারবেন। এরপরে যে সমস্ত একটা প্রশ্ন হয় যে মানে ড্রাইভার যারা সারা বছরই কি করে সব সময় গাড়ি চালায়, কি করবে তারা? চেষ্টা করবে রাত্রিতে গাড়ি চালাবে, যদি না পারে রোজা ছেড়ে দিবে, পরবর্তীতে দুই দিন তিন দিন করে ছুটি নিয়ে নিয়ে যখন সুবিধা হবে ওইভাবে রোজা পূরণ করে নেবে। তারপর রোজা মনে করেন যারা পাইলট এবং কিনা তারা পরবর্তীতে রেখে নেবে। এরপর আপনাদের যেটা বলবো সেটা হলো যে এই রোজা ফরজ করার মধ্যে কি হিকমত রয়েছে, অনেকগুলি হিকমত রয়েছে, আমি মাত্র দুই একটি বলবো। প্রথমত হলো এই রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যে আপনি সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের আপনি খুশনদী চান, রেজামন্দি চান, আপনার যে ইমান আছে ইমানের প্রমাণ করার বাস্তব একটা পরীক্ষা, ঠিক কিনা? আপনার ইমান আছে আল্লাহর ভালোবাসা আপনি চাইতে হলে আল্লাহ যে সমস্ত হারাম করেছে সেগুলিকে আপনাকে ছাড়তে হবে, যেগুলিকে আপনি আপনি ভালোবাসেন। যদি একজন প্রেমিকা প্রেমিককে বলে তোমার সঙ্গে প্রেম করবো শর্ত তোমাকে বিড়ি খাওয়া ছাড়তে হবে, কয়দিন ছাড়ো, কয়দিনে ছাড়বে? ওই মুহূর্তে হাতে হাত এক্ষুনি দিলাম ছেড়ে, ঠিক কিনা? তাহলে বন্ধুগণ আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আপনি যেগুলি ভালোবাসেন সেগুলি আপনাকে ছাড়তে হবে, তার বাস্তব পরীক্ষা বা বাস্তব রূপ যেটা দিতে পারেন সেটা রমজানের মাধ্যমে, এটাই হলো রমজান ফরজ করা, রোজা ফরজ করা একটা হিকমত। দুই নম্বর যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া পরহেজগারি এবং খোদা ভীরুতা, কিভাবে এটা একটা আপনাদেরকে ব্যাখ্যা দেব। মানুষের জীবনে সবচাইতে চাওয়া পাওয়া সবচেয়ে বড় যে জিনিসটা মানুষের প্রয়োজন সেটা কি বলতে পারেন? দুইটা জিনিস বলতে পারবেন, একটা হলো কি খাওয়া এবং পান করা। একমত আপনারা আমার সঙ্গে? এই সৌদি আরবে যদি পেট না থাকতো আসতেন কেউ? আসতেন? তাহলে মানুষের জীবনে সবচেয়ে বড় যেটা চাহিদা, সবচেয়ে যার কাছে মানুষ বেশি দুর্বল সেটা হলো পেট, আর সেটা কি চাই? পানি এবং খাদ্য চাই। আর যেই চাহিদাটা শুরু হয়েছে কবে? যেদিন আপনার আমার মায়ের পেটে রু ফুঁকে দেওয়া হয়েছে, ঠিক কিনা? যেদিন রু ফুঁকে দেওয়া হয় সেদিনই ওই বাচ্চা পেটে খাওয়া প্রয়োজন হয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন নার্ভের মাধ্যমে মায়ের পেটের সেই যে পচা সরা রক্তকে, মিংসের যে পচা সরা রক্ত সেটাকে এই খাদ্য করে আপনার আমার নাভি দিয়ে পাঠিয়ে দেন আমার আপনার ক্ষুধা নিবারণ করার জন্য, বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুগণ এমন একটি চাহিদা যেটা পেটে থাকতেই শুরু হয়ে যায়, আর একটা মানুষের প্রবল চাহিদা জীবনের একটা প্রান্তে যখন পৌঁছে তখন হয়, সেটা কি? যৌন চাহিদা। বলেন কি, যখন মানুষ বালেগ হয়, একজন নারী হোক পুরুষ হোক যখন বালেগ হয় তখন একটা চাহিদা, প্রবল চাহিদা, যে চাহিদার জন্য সারা পৃথিবীর মানুষ আজকে শয়তানের এজেন্ট তিনটা, একটা হলো হুব্বুল মাল, মালের ভালোবাসা, অর্থের ভালোবাসা, আর একটা হুব্বুল নিসা, মহিলাদের ভালোবাসা, আর একটা হলো হুব্বুল কুরসি, যে হুব্বুল যাহ, এটা নিতে হবে। সারা পৃথিবীতে যত কন্দল, যত মারামারি, হানাহানি, অশ্লীল ব্যা, সবকিছুই কেন্দ্র কিন্তু এই তিনটা, হয় মাল, আর না হয় নারী, আর না হয় চেয়ার, ঠিক কিনা আপনারা একমত আমার সঙ্গে? হ্যাঁ। তো বন্ধুগণ, মানুষের বালিক যখন হয় তখন প্রবল একটি চাহিদা আছে, কি? যৌন চাহিদা। যে যৌন চাহিদা মিটাতে গিয়ে আজকে মানুষ কত প্রকার অশ্লীল পথ বেছে নিচ্ছে, বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে মানুষের জীবনে সবচাইতে দুইটি বড় চাহিদা, খাদ্য পানি এবং যৌন চাহিদা। রমজান মাসের সিয়াম কাকে বলে? সিয়ামের অর্থ বিরত থাকা, ঠিক না? আর এর ইস্তেলাহি বা ইসলামের পরিভাষায় অর্থ হচ্ছে সুবে সাবেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এবাদতের উদ্দেশ্যে নিয়তে খাদ্য পানি এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটা কি রোজা বলে না, ঠিক কিনা? আর এর ব্যাপক অর্থ হচ্ছে যত প্রকার হারাম, যত প্রকার অশ্লীল, যত প্রকার বেহায়া, যত প্রকার নগণ্য, যত প্রকার আপনার মুনকার, যত প্রকার শয়তানী কাজ, যত প্রকার জাহান্নামী কাজ, সমস্ত কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম বা রোজা। বন্ধুগণ, কিভাবে তাকওয়া অর্জন হয়, কিভাবে কন্ট্রোলিং পাওয়ার আপনার হাতে আছে? আল্লাহর বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হালাল বস্তুকে, স্ত্রী হালাল না, খাদ্য পানি হালাল না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণিকের জন্য হারাম করে দেন, বলেন সুবহানাল্লাহ। বান্দাকে 30টা দিন শুভে সাড়ে থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত হালাল জিনিসকে হারাম করে দিয়ে, এই যে একটা কন্ট্রোলিং পাওয়ার, এই যে একটা নিজের নফসের উপরে একটা নিজের সাইতারা বা কি বলবো প্রভুত্ব খাটানো। কারণ বন্ধুগণ, একজন মমিন মুসলমান তখনই থাকে যখন তার নফসের চাবিকাঠি, যখন জেনামটা, মানে কি বলবো ওটাকে, লাগামটা নিজের হাতে থাকে, আর যখন সেটা শয়তানের বা নফসে আম্মারাতুল বিসুয়ের কন্ট্রোলে চলে যায়, আমি তার বান্দা হয়ে যাই, তখন কিন্তু আর সে মমিন মুসলমান থাকতে পারে না। বুঝতে পেরেছেন? এই রমজান আপনাকে তাকওয়া, এই হালাল বস্তুকে হারাম করে দিয়ে, বন্ধুগণ প্রবল চাহিদাকে যদি মানুষ কন্ট্রোলিং পাওয়ার আনতে পারে, তাহলে ছোটখাটো গুলা কি স্বাভাবিক না? যদি আমি 5 কেজি মাথায় উঠাতে পারি, তাহলে 1 কেজি উঠা কোনো ব্যাপার? তাহলে বউটাকে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে ছোটগুলি সব সহজ হয়ে যাবে। এর মাধ্যমেই রোজা আপনাকে তাকওয়া এবং পরহেজগারের শিক্ষা দান করে থাকে, বলেন সুবহানাল্লাহ। এর আসুন তাহলে, যেভাবে বিশেষ করে রোজা যখন না খেয়ে থাকে মানুষ, পেটে যখন ক্ষীরা থাকে, তখন সেটা কি হয়? আল্লাহর জিকির আজকারে ক্রিয়া ব্যস্ত থাকে, কারণ পেট যখন ভরে যায় তখন শয়তান পেট ভরা, স্ত্রী সহবাস এবং বেশি বেশি খাওয়া, তখনই মানুষকে কি করে, অন্তর তখন কি হয়ে যায়, কারণ এই অন্তর নষ্ট হয়ে যায় এগুলির মাধ্যমে। যখন ক্ষুধার্ত থাকে তখন কি এই পেট, তখন এই আপনার কি হয়, রক্তের মধ্যে শয়তানের চলাচল কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। শয়তান রগে রগে চলে না, নজরাত দানের মাধ্যমে, না খাওয়ার কারণে শয়তান তখন রক্ত আসতে চলে, শয়তানও আসতে চলে, আর আসতে চললে কি হয়, আপনার পাপ থেকে মানুষ বিরত থাকতে পারে। পেট যখন ক্ষুধা থাকে তখনই আল্লাহকে ডাকে, তখনই জিকির আজকারে সে মশগুল থাকে। বন্ধুগণ আসুন, বিশেষ করে এই রমজান আমাদের কি করে, এই রমজানের মাধ্যমে আরো অনেক ফায়দা আছে, আমি সংক্ষিপ্তে এগুলি সব মানে নাম্বারিং না করে একই সঙ্গে বলে দিচ্ছি। বিশেষ করে শারীরিক কিছু উপকার রয়েছে, অনেকে রোজা রেখে পেটের অসুখ ভালো হয়ে গেছে, অনেকে রোজা রেখে কি হয়েছে, ব্লাড প্রেশার কমে যায়, অনেকে রোজা রাখার পরে কি মোটা কমে যায়, অনেকে রোজা রাখে, এবং আজকাল বৈজ্ঞানিকের যুগে মেডিকেল সায়েন্সে এই রোজার মাধ্যমে পূর্ণ উপকারের কথা খ্রিস্টান ইহুদিরাও আজকে আমাদের কাছে তুলে ধরছে, এবং তারাও রোজা থাকে। আমরা থাকি কি কারণে? এবারতের কারণে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ওরা করে শরীর ভালো করার জন্য, শরীরটাকে ঠিক করার জন্য, ওরা কি পাবে না, আমরা পাবো আল্লাহ করে। তো বন্ধুগণ, এই জন্য এই যে এইগুলি ফায়দা, এই জন্য আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো। বিশেষ করে এই রোজার মাসে রোজা যখন রাখি তখন গরিবদের কথা আমরা স্মরণ করতে পারি, ক্ষুধার জ্বালাকে ডাস্টবিন থেকে হাড় কুড়িয়ে চুষে খাওয়ার কি জ্বালা, আল্লাহ হয়। আমার এই দৃশ্যটা যখন মনে পড়ে আমার চোখ দিয়ে পানি বাইর হয়, যেদিন আমি দেখেছিলাম এক দুঃখিনী মা বেটি সন্তান সাথে নিয়ে ঢাকা শহরের ডাস্টবিন থেকে উত্তরায়, ওই যে বললাম একটু আগে যে আমি সৌদি একটা সংস্থায় চাকরি করতাম, আমাদের ওখানে অফিস ছিল, একদিন দেখি তিনতলায় বসে আছি, ডাস্টবিন থেকে দুঃখিনী মা দুটি ছোট সন্তানকে নিয়ে ঠান্ডার সকালে ওই ডাস্টবিন থেকে রাত্রে ফেলে দিয়েছি হাড়গুলি, ওই ভাতগুলি, ওই ফলটল যেগুলি নিয়ে বাচ্চার মুখে দিচ্ছে আর নিজে খাচ্ছে, আল্লাহ আকবার, তখন আমার চোখে কান্না আসে। এই জন্য এই মাসটি আপনাদেরকে বলেছিলাম যে ইসলামী অর্থনীতির মাস, টাকা আদায় করলে বাংলার জন্য পাঁচ বছরের মধ্যে কোনো গরিব থাকবে না। এরপরে আর পাঁচ মিনিটে আপনারা শেষ করে দেবো যে রোজা কিসে কিসে ভঙ্গ হয়। প্রথমত স্ত্রী সহবাস করলে রোজা ভঙ্গ হয়ে যায়, সংক্ষেপে বলছি। দ্বিতীয়ত যদি বীর্যপাত হয়, সেটা চুমু দেওয়ার কারণে হোক, স্ত্রীকে ছোঁয়ার কারণে হোক, অথবা হস্তমথন করেই হোক, এজন্যে আপনার যদি স্বপ্নদোষে হয় তাহলে সেটা রোজা নষ্ট হবে না। তিন নম্বর হলো খাওয়া এবং পান করার মাধ্যমে। আমি দলিল ছাড়াই আপনাদেরকে বলছি, আপনাকে স্মরণ করে নেবেন, বা প্রয়োজন হয়তো ক্যাসেট আপনারা কপি করে নিয়ে শুনতে পারবেন। তিন নম্বর হলো খাওয়া এবং পানীয় অর্থে যেটা ব্যবহৃত হয়, যেরকম মনে করেন ভিটামিনযুক্ত ইঞ্জেকশন অথবা রক্ত, কারণ খাওয়ার পরে কি তৈরি হয়, রক্ত হয়, আর ওই রক্তই যদি দিয়ে দেন তাহলে তার খাওয়া লাগবে না। তাহলে রক্তের ইঞ্জেকশন অথবা ভিটামিনযুক্ত কোন ইঞ্জেকশন যদি পুশ করা যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু যদি ব্যথার কোন ইঞ্জেকশন হয় তাহলে রোজা নষ্ট হবে না। বুঝতে পেরেছেন? অন্য কোনো যদি হয় নষ্ট হবে না। আপনার চার পাঁচ নম্বরে হলো ইচ্ছাকৃত বমি করলে, ইচ্ছাকৃত বমি করলে রোজা নষ্ট হয়ে যাবে, অনিচ্ছাকৃত যদি বমি হয় রোজা নষ্ট হবে না। ছয় নম্বরে হলো যদি শিঙ্গা লাগার মাধ্যমে রক্ত বাইর করা হয় তবুও রোজা নষ্ট হয়ে যাবে। সাত নম্বরে হলো মহিলাদের যে হাইজ এবং নিফাসের রক্ত যদি বাইর হয় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এগুলি হলো রোজা ভঙ্গ হওয়ার কারণ। এরপরে এই তিন এই সাতটি শর্তের সঙ্গে সাতটি কারণের সঙ্গে তিনটি শর্ত জড়িত। একটা হলো কি জেনে শুনে, সেটা হুকুম জানা হতে পারে, সময় হতে পারে। মনে করেন একজন মানুষ শিঙে লাগাই দিলে সোজা আরো বসে জানালে শিঙে লাগালে রোজা নষ্ট হয়, তার রোজা নষ্ট হবে হবে না, যেহেতু সে জানে না। তাহলে না জেনে যদি কেউ করে এই কাজ সাতটির মধ্যে কোনো একটি হয়ে যায় তাহলে তার রোজা নষ্ট হবে না। তারপর মনে করেন একজন সূর্য ডুবে গেছে মনে করে রোজা ছেড়ে দিল, ইফতারি করে ফেললো, পরে জানলো যে না, হ্যাঁ, তাহলে তার রোজা নষ্ট হবে না। দুই নম্বর শর্ত হচ্ছে যে স্মরণ থাকতে হবে, ভুলে যদি কিছু করে ফেলে। প্রথম প্রথম যখন রোজা থাকতাম, যখন ছোট ছিলাম, আল্লাহ করে আমার বয়স যখন সাত তখন থেকেই রোজা রাখা অভ্যাস। আমার একটা অসুখ হতো দাঁতের ব্যথা, যার কারণে আমি রোজা থাকতে পারতাম, কিন্তু আমার ভালো খেয়াল আছে মানসিকভাবে খুব প্রস্তুত থাকতাম আমি এই রোজাগুলি করার জন্য। তাতে আমি দেখেছি যে প্রথম প্রথম দিনে চারবার পাঁচবার করে ভুল করে খেয়ে ফেলতাম, আর মার কাছে এসে বলতাম, বলো না তোমার রোজা হবে। তো বন্ধুগণ, অনেক সময় প্রথম রোজা দিয়ে এরকম ঘটনা ঘটে যায়। তো যদি স্মরণ থেকে খায় তাহলেই রোজা নষ্ট হবে, যদি ভুলে খায় তাহলে হবে না। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পান করাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খাওয়াই, তুমি রোজা পূরণ করা তোমার রোজা নষ্ট হবে না। তিন নম্বর শর্ত হচ্ছে কি, ইচ্ছা করে। আপনাকে একজন জোর জবরদস্তি বলছে না পান করো, না হলে তোমাকে হত্যা করবো, জোর করে যদি আপনাকে খাওয়াই দেয় তাহলে আপনার রোজা নষ্ট হবে না। মনে করেন মা, আমি রোজা রাখার খুব ইচ্ছা আমার, আমার ওস্তাদ আমাকে বলেছে রোজা থাকতে হবে, আমার মা আমাকে বাধ্য করে খাওয়াই দিল, রোজা নষ্ট হবে না, বাকি দিন আমি আর খাবো না। বুঝতে পেরেছেন? অথবা মনে করেন যুবক স্বামী স্ত্রীর রোজা অবস্থায় তাকে বাধ্য করলো কি করার জন্য, সহবাস করার জন্য, সে রাজি না, বাধ্য করার কারণে স্বামীর রোজা নষ্ট হবে, কিন্তু কারণ স্বামী ইচ্ছাকৃত আর স্ত্রী ইচ্ছা নাই, অনিচ্ছাকৃত, তাহলে তার রোজা নষ্ট হবে না। এই জন্য আমরা এগুলি খেয়াল রাখবো। আর বিশেষ করে রোজার মাসে আপনি সোনা ব্যবহার করতে পারেন, আতর ব্যবহার করতে পারেন, সকাল দুপুর বিকালে আপনি নিঃস্ব করতে পারেন। অনেকেই ভুল অর্থ করে যে আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ নিষ্কাম্বারের চাইতে অধিক কাজে আর নিঃস্ব করবো না, না, ক্ষুধার কারণে যে গন্ধটা আসে সেটাই আল্লাহর কাছে প্রিয়। এমনি আপনি মুখের মধ্যে ময়লা নিয়ে নামাজ পড়তে গিয়ে ফ্যাস ফ্যাস গন্ধ আসবে আর নামাজ ভেঙে কষ্ট দেবেন, সেইটা আল্লাহর কাছে পছন্দ না। বরং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে আছে, তিনি রমজানে অগণিত তিনি কি করতেন, রোজার মাসে তিনি কি করতেন, নিঃস্ব করতেন, জায়েজ আছে। কোনো কোনো মাঝভাবে জায়েজ নাই, যদি আপনারা বলেন সেগুলি ভেজাল করবেন না, কেউ যদি বলেন না আমি করবো না, তো সেটা নিয়ে আপনারা না করেন, কিন্তু বলবো আল্লাহ রাসুল যেখানে করেছেন আপনি করবেন। বিশেষ করে মাজন যেটা ওই পেস্ট না ব্যবহার করাই উত্তম। তারপরে এই রমজান মাসে মনে করেন কোনো ক্ষত স্থানে ওষুধ ব্যবহার করা বা নাকে ওষুধ দেওয়া বা কানে ওষুধ দেওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, যদি আপনি এখানে তার সার বা কিছু পান অসুবিধা নাই ইনশাআল্লাহ। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই জিনিসগুলি মেনে বেছে চলবো। বিশেষ করে শেষে আমার সময় শেষ, আপনাদেরকে আহ্বান আবারও জানাবো, বন্ধুগণ আল্লাহর এই মেহমানকে অপমানিত করবেন, আল্লাহর এই মেহমান বিশেষ মেহমানকে সম্মান দিতে একটুকু আপনি কোথাই করবেন না। এই মেহমানকে গ্রহণ করে তাকে সম্মান করে আপনার জিন্দগির সমস্ত গুনাহ এবং পাপকে মুছিয়ে ছাই করে, বিশেষ করে আপনাদেরকে বলবো তওবা করে, তওবা করবেন রমজান মাসে, বেশি বেশি করে তওবা করবেন। কারণ আত্মাহুমিন আযদান বিকামাল্লা যামবালা, একজন মানুষ যখন তওবা করে তখন তার জন্য কোনোই পাপ থাকে না। বন্ধুগণ, শেষে আপনাদেরকে ওই হাদিসটি আবার স্মরণ করিয়ে দিই, একজন মানুষ যখন রোজা থাকে তিরিশটি, তারপরে যখন ঈদের মাঠে গিয়ে নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলছেন সেই ঈদের মাঠ থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের তিরিশটি কাঠিতে সুন্দর শক্তিশালী বারুদ সংগ্রহ করে, এবং এই বারুদকে দাম যেন না হয় সেটাও আমাদের খেয়াল রেখে, আমরা কি করি আমাদের জীবনের সমস্ত পাপকে মোচন করে দিয়ে হতভাগার খাতা থেকে নাম কাটিয়ে ভাগ্যবানের খাতায় যেন নাম লিখাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। লাইলাতুল কদরের কথা আমরা স্মরণ রাখবো, আমরা কিয়ামুল লাইলের কথা স্মরণ রাখবো, তারাবির কথা রাখবো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য। যারা কোরআন পড়তে জানেন না তারা এই রমজান মাসে কোরআন পড়া শিখুন। কোরআন পড়া দুই ভাবে হয়, একটা লফজি এভাবে পড়ে যাওয়া, একটা একটা শব্দ একটা অক্ষরে দশটা করে নাকি, আর রমজান মাসে সত্তর গুণ বেশি, একটা নফল ইবাদত করলে অন্য মাসে সত্তরটা নফল ইবাদতের সব বলেন সুবহানাল্লাহ, এই মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করার সমান নাকি, আল্লাহু আকবার, এই সুযোগ কেন আপনি ছেড়ে দেন। আসুন আমরা একটি ঘড়ি হোক মেশিন হোক, এটাকে বছরে দুই বছর পর একটা ওয়ালিং করতে হয় না, ঝালাই করতে হয়। আসুন এই রমজান আপনার আমার শরীরকে ঝালাই করা, আমার চোখ নষ্ট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে অশ্লীল ছবি দেখতে দেখতে, এই চোখ দিয়ে খারাপ দেখতে দেখতে, কান দিয়ে অশ্লীল গান শুনতে শুনতে, হাত দিয়ে অন্যায় করতে করতে, পা দিয়ে অন্যায় করতে করতে, পেটে হারাম খেতে খেতে, বন্ধুগণ এই মগজ দিয়ে ইসলাম এবং মুসলিম মুসলমানকে ধ্বংস করার জন্যে মোট কথা এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি দুর্বল হয়ে গেছে, ময়লা যুক্ত হয়ে গেছে, এটা যেই জন্য একে সৃষ্টি করা হয়েছে সেইটার কাজ করে না। আসুন এটাকে ওয়েল্ডিং করে আমরা, এটাকে ঝালাই করে আমরা, আবারও আল্লাহ যে জন্যে সেটাকে দিয়েছেন সেটা যেন হয়, আমরা যেন এই ওয়াজ শুনি ওই ব্যক্তির অন্তর্ভুক্ত না হই। মানুষ চার প্রকার, মানুষ চার প্রকার, এক শ্রেণীর মানুষ জানে কিন্তু আমল করে না, আছেন এমন মানুষ, দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা জানে না কিন্তু আমল করে, ঠিক আছে, জানে না কিন্তু আমল করে যাচ্ছে, কোনটা সহি আর কোনটা ঠিক জানে না, কোনটা করতে দিয়ে ইমান নষ্ট হচ্ছে আর কোনটাতে ইমান ঠিক কিছুই জানে না, তিন নম্বর ব্যক্তি জানেও না আমল করে না, ঠিক আছে, চতুর্থ ব্যক্তি জানে না আমল করে না অন্যদেরকে বাধা প্রদান করে, এরাই হচ্ছে শায়াতিনুল ইনস, এরাই হচ্ছে শয়তানের মানুষ না পুরোপুরি শয়তান, বুঝতে পেরেছেন আপনারা। আল্লাহ বলছেন শায়াতিনুল ইনস, জিন শয়তান দুই প্রকার, মানুষের শয়তান আছে জিন শয়তান তো আছে, আল্লাযি ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, তা আমরা এই চার প্রকারের কোন একটাকে হতে চাই না, জানি আমল করি না, আল্লাহ তুমি আমাদেরকে সেই প্রকারের অন্তর্ভুক্ত করো না, যারা জানে না তারপর আমল করে তাদের অন্তর্ভুক্ত করে না, যারা জানে না আমল করে না তাদের অন্তর্ভুক্ত করে না, যারা জানে না আমল করে না অন্যদেরকে বাধা দেয় ইসলামিক সেন্টারে আসতে, ওখানে গিয়ে কি হবে, এমন আছে না, যারা ওখানে তো খাওয়ার জন্য যাবে এটা বা ওটা অনেক কিছুই বলে। বন্ধুগণ এই চার শ্রেণীর যেন না হয়। পঞ্চম শ্রেণীকে যে জানে তদ অনুযায়ী আমল করে। আল্লাহে আজকে তোমার দরবারে আমরা আরাধনা করি, তোমার কাছে আমরা হাত উঠি, এটাই বলি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহখাতাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে রমজান মাসে শিশু সন্তানের মতো পবিত্র করার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমাদেরকে রোজা সঠিকভাবে করার এবং নিয়ম কানুন মেনে চলার তুমি তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি ওই মানুষে ওই দলে অন্তর্ভুক্ত করিও যারা জানে এবং আমল করে, আবারও সেটি তোমার কাছে আমরা আপিল জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, আকুলু কাউলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু গাফুরুর রাহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারো যদি প্রশ্ন থাকে, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।